জয় গৌরী। গতদিন আমরা অতি পবিত্র সুনির্মল যশস্বী যশবর্ধক এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি হয়ে থাকে এমন ভক্ত শ্রী শ্রী সুদামার চরিত্র আমরা শ্রবণ করেছিলাম। ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এখন আমরা কিন্তু দশম স্কন্ধের একেবারে শেষ ভাগে শ্রবণ করছি। হয়তো গিরীন্দ্রবিহারী কৃপা হলে আগামী কল্য আমাদের দশম স্কন্ধ সুসম্পন্ন হয়ে যাবে। বাকি থাকলো একাদশ দ্বাদশ, তা আমরা একাদশীর দিবসে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তথা গিরীন্দ্রবিহারীর কৃপা হলে আমরা তা ভাগবতের অন্তিম বিরাম দেব। তাহলে আমরা গতদিনের ঠিক পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। আমরা কিন্তু প্রত্যেক অধ্যায়কেই মোটামুটি সুন্দর রূপে শ্রবণ করে চলেছি, কিছু বাদ দেওয়া হচ্ছে না। ভগবান দ্বারকাধীশ তিনি এইভাবে লীলাদি করে চলেছে। এবারে একদিন কি হয়েছে জানো পরীক্ষিত? শুকমুনি বলছে, হে পরীক্ষিত, সমস্ত জ্যোতিষ আচার্য বর্গেরা পূর্ব থেকেই নির্ধারণ করে দিলেন যে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ, পূর্ণ গ্রাস একেবারে সূর্যগ্রহণ। সে সময় সমস্ত দ্বারকাবাসী ভগবান শ্রীকৃষ্ণ সহ বলদেব, উগ্রসেন মহারাজ, মাতা দেবকী, রোহিণী এবং সমস্ত অষ্টপ্রধান মহিষী বৃন্দ ছাড়াও আরো আরো সমস্ত মানে 16,100 যে মহিষী ছিলেন তারা প্রত্যেকেই সেখানে উপনীত হয়েছিলেন। আর অন্যদিক থেকে সমস্ত রাজন্যবর্গ, কৌরবরা, পাণ্ডবরা এবং পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য, এছাড়া কুলগুরু কৃপাচার্য, অন্ধ ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী এবং আরো আরো সকলে সেই কুরুক্ষেত্রে গিয়ে উপনীত হলেন। কোথায়? সেই সমন্ত পঞ্চক নামক যে তীর্থ, সেই তীর্থ। এই সমন্ত পঞ্চক তীর্থটা আবার কেমন? সেই যে ভগবান পরশুরাম ক্ষত্রিয়দের প্রতি অসন্তুষ্ট হয়ে পিতৃ আজ্ঞা নিজের পিতাকে যে মৃত্যু প্রদান করেছিল কার্তবীর্য অর্জুনের পুত্রেরা, তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পিতৃভক্তিকে অবলম্বন করে শশাগড়া পৃথিবী থেকে 21 বার এই ধরা থেকে নিক্ষত্রিয় করে ফেলেছিলেন। যে সমস্ত ক্ষত্রিয় বর্গদের যেখানে কাটা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেখানে 5টি সরোবর তৈরি হয়ে যায়। কিসের? রক্তের সরোবর। এবং সেই 5টি সরোবরকে, সরোবরের নাম হলো, তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে নাম দিলেন সমন্ত পঞ্চক তীর্থ। এখানে বড় বড় মুনি ঋষি বৃন্দেরা তারা তপস্যা করেছে। শৌনক এবং সমস্ত ঋষিবৃন্দ এখানে হরিকথা আলোচনা করেছে। এ স্থানটা হয়েছিল কি যে সেটা একটি মানে হত্যার একটি নিমিত্ত স্থান হয়েছিল, কিন্তু পরশুরামের পূর্বপুরুষগণ মানে পিতৃগণ যখন এলেন বললেন যে হে পিতৃব্যগণ, আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, এই যে দেখছেন বিশাল বিশাল 5টি সরোবর, এগুলো ক্ষত্রিয়দের সনিত দিয়ে পরিপূর্ণিত। তা আমার মনে হয় আমি যদিও পিতৃ ভক্তিতে এই কর্ম করেছি, তথাপি এটা পাপ, হে পিতৃব্যগণ, আপনারা আমাকে এমন কোনো আশীর্বাদ করুন যাতে এই হত্যার স্থানটা একটি তীর্থ হয়ে উঠুক। পিতৃপুরুষগণ বললেন, হে পিতৃবৎসল পরশুরাম, আমরা তোমাকে আশীর্বাদ করলাম এই সমন্ত পঞ্চ তীর্থ নামে এটা উদ্ঘোষিত হয়ে যাবে, এই নামেই এ আখ্যা পাবে, অত তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এবারে তপস্যা কর। তপস্যা করে ক্ষত্রিয়দের যে হত্যা করা হয়েছে তার পাপ থেকে তুমি খালন বা মুক্তি প্রাপ্ত হও। তিনি তাই করলেন। তা এই সমন্ত পঞ্চক নামক যে তীর্থ যা আমরা মহাভারতে শ্রবণ করেছি পূর্ণরূপে, এবং এই মহাভারত এমনই একটি গ্রন্থ যেটা যদি আস্বাদন করা যায় তাহলেই এই ভাগবতটা পূর্ণরূপে আস্বাদন করা সম্ভব। কারণ এই শ্রীমৎ ভাগবতে কেবল সমন্ত পঞ্চক তীর্থ নামে মানে একেবারে দিগদর্শন করে চলে গেছে। অতএব পূর্ণরূপে শ্রীমৎ ভাগবত আস্বাদন করতে হলে আমাদের প্রত্যেকেরই উচিত মহাভারত অতি অবশ্যই জানা। সকলে মিলে সেই কুরুক্ষেত্রের সঙ্গে মিলিত কুরুক্ষেত্রের মধ্যেই এই সমন্ত পঞ্চক তীর্থ সেখানে পৌঁছালেন। কি আনন্দ, কি তাদের উচ্ছ্বাস! সমস্ত পৃথিবীর নৃপতিগণ সেখানে এলেন। এসে তারা যে যার মতন যে যার পুরোহিতকে নিয়ে সুন্দর যজ্ঞের আয়োজন করলেন, এবং সেই যজ্ঞে মহারাজ যুধিষ্ঠিরও ছিলেন, তিনিও অনেক বড় যজ্ঞ সুসম্পন্ন করলেন। ব্রাহ্মণ, সাধু, মহাত্মা, দীন, দরিদ্র, চণ্ডাল, এমনকি কুকুর পশু পক্ষীদের পর্যন্ত তিনি সেবা করিয়েছেন। অপরদিকে সর্বাত্মা ভগবান দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি যে কত কিছু করেছেন তা তো মানে শাস্ত্রকারগণ পর্যন্ত বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। তিনিও বিশাল বিশাল যজ্ঞের আয়োজন করলেন সেখানে। তিনিও বলদেবকে সঙ্গে নিয়ে, উগ্রসেন মহারাজ রয়েছেন, মাতা দেবকী, পিতা বসুদেব এবং নিজের সব মহিষীগণকে সঙ্গে নিয়ে সেখানে বিশাল যজ্ঞের আয়োজন করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি লক্ষ লক্ষ ধেনু, তা আবার স্বর্ণ দ্বারা, তাদের শিংগুলো মোড়া, পায়ের খুরগুলো স্বর্ণ দিয়ে মোড়া এবং অতি উত্তম রেশমি বস্ত্র দিয়ে তার সেই সমস্ত গাবিদের পিঠে আচ্ছাদন করে বস্ত্র দিয়ে সকলকে দান করে দেন। এছাড়াও আরো বহু বহু কিছু সমস্ত ব্রাহ্মণ, সাধু, মুনি, ঋষিদের প্রদান করেছেন। আর দীন, দুঃখী, দরিদ্র সকলকে তিনি একেবারে মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। কেবলমাত্র দ্বারকায় সুদেষ্ণা আদি বিশিষ্ট বিশিষ্ট বীরদের রেখে আসলেন যাতে শত্রুরা আক্রমণ না করতে পারে। কিছু বিশিষ্ট প্রহরী এবং সৈনিক ছেড়ে প্রায় দ্বারকার মানে প্রায় 90% মানে ব্যক্তি এই সমন্ত পঞ্চক তীর্থে মানে কুরুক্ষেত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে এসে উপনীত হয়েছিল। আর এই শ্রীধাম ব্রজ থেকে মহারাজ নন্দ, মা যশোদা, গোপিকাগণ তারাও গিয়েছিলেন, সখাগণ তারাও গিয়েছিলেন মূলের আধারে। টিকাতে বলছেন শ্রীমতী রাধারানী তিনিও গিয়েছিলেন, মূলে বলেন, কারণ এই শ্রীমৎ ভাগবতের মূলের ভিতরে কোথাও রাধারানীর নাম উল্লেখই করা নেই। তার কারণ আপনারা শ্রীধাম বৃন্দাবনবাসী সমস্ত কিছুই অবগত আছেন যে এই মহামুনি শুকদেব তিনি যদি একবার বলেন হে রাধে তাহলে 6 মাসের জন্য সমাধিস্থ, তাহলে পরীক্ষিতের ক্রিয়াকর্ম তো হয়েছে, তাই তিনি রাধারানীর নাম কোথাও উল্লেখ করেননি। টীকাকার শ্রীধর স্বামীপাদ শ্রীল আমাদের সম্প্রদায় আচার্য জীব গোস্বামী প্রভু তিনিও বর্ণনা করেছেন যে রাধা রানীও গিয়েছিলেন। কিন্তু এখানে রাধা রানী তিনি তো ব্রজের বাইরে যেতে পারেন না, সেখানে কামা রাধা বামা রাধা সে আবার রাধা রানীর অনেক ভেদ করা হয়েছে। অতএব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মতন সরল জীবের পক্ষে এটাই বলেছেন যে রাধা রানীর প্রতিবিম্ব মানে ছায়া চলে যায়, ছায়ারূপী রাধারানী সেখানে গিয়েছিলেন। বিশাল যজ্ঞের আয়োজন সেই কুরুক্ষেত্রে, সকলে একত্রিত হয়ে একে অপরের মধ্যে ভীষণভাবে মানে দান ধ্যান যে যা পাচ্ছেন, কোথাও কোথাও তো মানে অগ্নি সেখানে নির্বাপিতই হয়, জ্বলতেই আছে 24 ঘন্টা। এইভাবে চতুর্দিকে জয়শব্দ নমঃশব্দ শঙ্খশব্দ ততৈব চ, সেই স্থান একেবারে মুখরিত হয়ে উঠল। একে অপরে সমস্ত রাজন্যবর্গেরা নিজেদের সুখ দুঃখের কথা বর্ণন করে একে অপরের প্রতি আলিঙ্গন, যিনি বয়োজ্যেষ্ঠ গুরুস্থানীয় তাকে দণ্ডবত প্রণাম কুশল বার্তাদি বিনিময় হচ্ছে। আর যে সমস্ত মহিষীরা গেলেন তারা তো নিজেদের মতন যেমন এই হস্তিনাপুর তথা ইন্দ্রপ্রস্থ থেকে এসেছিলেন, দেবী দ্রৌপদী সুভদ্রা এবং অন্যান্য যারা যারা তারা তো সব একত্রিত হয়ে সব বিভিন্ন কথাবার্তা বলছে। আর মায়েরা এক জায়গায় হলে কি কথাবার্তা হয় সেটা তো সকলেই জানেন, তাদের আনন্দের আর ঠিক নেই, তারা তো কলকল রবে যেমন গঙ্গা বয়ে চলে সেই প্রকার কলকল রবে তারা কথা বলে চলেছে। তুমি কেমন আছো, তোমাকে অনেকদিন দেখিনি, যেমন মায়েদের সব শ্রেণী এক জায়গায় হলে যা হয়, ভীষণ আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যখন যজ্ঞ করে সকলকে ভোজন আদি করিয়েছেন, সেখানে সমস্ত ঋষিকুল প্রভুর কাছে এলেন। সমস্ত ঋষিকুল প্রভুর কাছে এলেন কে কে, ভগবান বেদব্যাস, ঋষি পরাশর, তারপরে মৈত্রেয় উদ্ধবজি মহারাজ, তিনি তো সঙ্গেই রয়েছেন তার মন্ত্রী বলে কথা, এছাড়া আরো আরো মানে যে সমস্ত ত্রিকালজ্ঞ ত্রিকালদর্শী মহাত্মাগণ একেবারে প্রভু যেখানে যজ্ঞ করছিলেন সেখানে উপনীত হলেন। প্রভু তাদের বসার জন্য প্রত্যেককে উত্তম উত্তম আসন প্রদান করলেন এবং প্রভু নিজে এবং বিশিষ্ট সেবকদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত মহাত্মাদের চরণ ধৌত করলেন। আর সেই চরণ জল প্রভু সাক্ষাৎ ভগবান তিনি ভক্তকে কেমনভাবে মানে দেখেছেন দেখুন, যে তিনি সেই জল নিজের কেশে ধারণ করলেন, মস্তকে সিঞ্চন করলেন, তারপরে তাদের উত্তম উত্তম ভোজন প্রদান করলেন প্রসাদ। এবারে প্রসাদ আদি পাওয়া হলে সমস্ত মুনি ঋষিগণ এক এক করে, দেবর্ষি নারদও রয়েছে, এক এক করে সকলে স্তব স্তুতি করছেন, হে পরমেশ্বর, হে পরমাত্মন, হে ভগবান, আপনি সকলের প্রভু, আপনি সেই পরম ব্রহ্ম, আপনি এই লোকে অবতীর্ণ হয়ে মানবের ন্যায় যে সমস্ত ক্রিয়াকলাপ করছেন, প্রভু আপনার এই লীলা, আমরা তো আমরা মানে কেউই আপনার এই লীলা বুঝতে সমর্থ হয় না, তা হে প্রভু আপনি আমাদের সঙ্গে যে সমস্ত কিছু করলেন আমরা সাদরে গ্রহণ করলাম বটে, কিন্তু প্রভু আপনাকে কেউ চিনতে পারে না। সর্বসমক্ষে মুনি ঋষিগণ এক এক করে বলছেন, এক এক করে স্তব স্তুতি করছেন আর বলছেন, হে প্রভু হে ভগবান, আপনার লীলা বড় বৈচিত্র্য, আপনার থেকেই এই জগৎ উৎপত্তি, আপনার থেকেই এই জগৎ মানে চালিত হচ্ছে, আবার আপনার দ্বারাই এই জগৎ সংহার হয়ে যাচ্ছে, প্রভু আপনি সেই আদি ভগবান, অতএব আপনাকে আমরা বারংবার কোটি কোটি নমন করি। এইভাবে সমস্ত মুনি ঋষিগণ পৃথক পৃথক রূপে স্তব স্তুতি করলেন, সকলেই ওই একই কথা, তিনি যে ভগবান সেটাই প্রতিপাদন করলেন মুনি ঋষিবৃন্দেরা, এবং তিনি যে সাক্ষাৎ সে পরব্রহ্ম, তিনি নির্বিকার, তাও বর্ণনা করলেন যে প্রভু আপনার ইচ্ছানুসারে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আপনি ইচ্ছা করে এই সমস্ত জীবের সৃষ্টি করিয়েছেন। এবং সেই কেমন, যেমন সেই মাকড়সা, সে কি করে, নিজের মুখ দিয়ে জাল বিস্তার করে। এবারে তার যখন ইচ্ছা হয় সেই সমস্ত জাল গুটিয়ে নিজের মুখের ভিতরেই পুরে নেয়। অতএব প্রভু এ সমস্ত আপনার মায়া, মায়ার উপরেও বিশেষ জোর দিলেন ঋষিবৃন্দ, বললেন যে হে ভগবান, হে প্রভু, আপনার মায়া কারো সাধ্য নেই যে আপনার মায়াকে কেউ অতিক্রম করতে পারে। হ্যাঁ প্রভু, তবে পারে, বড় বড় যোগী মুনি তারাও পারে না, কিন্তু পারে যারা সরল চিত্তে আপনার রূপ, আপনার গুণ, আপনার মহিমা, আপনার বৈভব, আপনার পরাক্রমের কথা যারা শ্রবণ করেন, তারাই আপনার মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। এত বড় কথা বলেছেন, অন্তিম একবার সারাংশ বলছেন, এই যে ভগবানের কথা শ্রবণ করা, এ সকলের কপালে সকলের ভাগ্যে হয় না। ভগবানের কথা সকলের ভাগ্যে হয় না, রাজভোগ লাড্ডু ইত্যাদি সকলের কপালে জোটে, কিন্তু হরিকথা, হরিকথায় রুচি হবেই না। আর যাদের রুচি হবে তারা সাধারণ কেউ নয়, সাক্ষাৎ প্রভুর কৃপায় সে আসছে। কেউ যদি মনে করে যে অমুক জায়গায় ভাগবতীয় কথা হচ্ছে, আমি সেখানে যাব, এই যে সংকল্প, সে গিয়ে পৌঁছায়নি, তার মানেই জানতে হবে প্রভু তার মধ্যে আবিষ্ট হয়েছেন। নচেত তার মধ্যে এই ভাবনা উৎপন্ন হতে পারে না যে আমি হরিকথা শুনব। অতএব হে প্রভু, হে ভগবান, আপনার এই মায়া দূর অতিক্রমণীয়, গীতাতেও বলা হয়েছে। প্রভু আপনার এই মায়া থেকে একমাত্র যদি কেউ উত্তীর্ণ হতে পারে, কপটবিহীন সরল চিত্ত, যারা শ্রবণ পিপাসু, যারা স্মরণ পিপাসু, তারাই আপনাকে, আপনার মায়াকে জয় করতে পারে। এতদ ব্যতিরেকে ত্রিভুবনে আপনার এই মায়াকে কেউ কখনো জয় করতে পারেন। তাহলে এই হরিকথার মধ্যে কি আছে, এই যে 18,000 শ্লোকে পরিপূর্ণিত এই সম্মুখে রাখা শ্রী সংহিতা, ভাগবত সংহিতা, এর মধ্যে সমস্ত জায়গাতে বারংবার একই কথা বলেছে। শাস্ত্রে বলছেন একটি কথা দ্বিরুক্তি হওয়া মানে দোষণীয়, কিন্তু এই কথা দোষণীয় নয়, বারংবার আমাদের মতন কলুষিত চিত্ত বিশিষ্ট আমরা, আমাদেরকে বারংবার চেতনা দিচ্ছেন, বারংবার সূচনা দিচ্ছেন, হে জীব আমার কথা শোনো, তাহলেই তোমার জন্ম জন্মান্তরের যে পাপরাশি তা ধুয়ে নিঃশেষ হয়ে যাবে, ভক্তিরা নিয়ে সে মানে স্থান গ্রহণ করবে, তারপরে সেই ভক্তিযুক্ত হৃদয়ে গিয়ে আমি গিয়ে বিরাজমান হই। অতএব প্রভুকে পাওয়ার সব থেকে সরল সাধন হচ্ছে কি, যে হরিকথা শ্রবণ, হরিকথা স্মরণ, আর হরিকথা ব্যক্ত করা, এটাই সব কিছু। আমি জপ তপ করছি, কিন্তু যদি আমার চিত্তটা যদি পাপে পরিপূর্ণ থাকে, কলুষিত থাকে, কপটতা থাকে, আমি লোকের নিন্দা করব, চর্চা করব, তাহলে ওই ভজন সে যদি কোটি কোটি জন্ম ধরেও করে, ও সব নিষ্ফল, অযথা। অতএব প্রভু ঋষিগণ বলছেন, আপনার কথা যদি শ্রবণ করে, তাহলে ধীরে 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 তার জন্ম জন্মার্জিত পাপ সব নিঃশেষ হয়ে যায়। আর প্রভু আপনি গিয়ে সেই হৃদয়ে উপস্থিত হন, তাতেই মানে তাতেই জীব অনায়াসে অতি স্বাভাবিকভাবে আপনাকে প্রাপ্ত হয়। এবারে সমস্ত মুনি ঋষিগণ প্রভুর স্তব স্তুতি করে বিদায় নিচ্ছেন। অকস্মাত বাবা বসুদেব, তিনি কি করলেন, ঋষিদের চরণ ধরে তিনি পঞ্চাঙ্গে বসলেন, চরণ ধারণ করে বলছেন যে হে মুনি ঋষিবৃন্দ, আমি জানতে পারলাম যে আমার পুত্র ভগবান, আমিও বারংবার এই মায়ার কবলে পড়ে যাই, কিন্তু আজ আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার পুত্র এই বাসুদেব তিনি সাক্ষাৎ পরমেশ্বর, সাক্ষাৎ পরব্রহ্ম আমি জানতে পেরেছি, কিন্তু আপনারা আমার প্রতি কৃপা করুন, আপনারা আমাকে কিছু জ্ঞান উপদেশ করুন। দেবর্ষি নারদ সামনে এলেন, অত অত মুনি ঋষি বৃন্দের মধ্যে দেবর্ষি নারদ সম্মুখে এসে বসুদেবকে বলছেন, সমস্ত মুনি ঋষিদের শুনিয়ে বলছেন যে দেখুন বসুদেব মহারাজ একেবারে যথার্থ কথা বলেছেন, তার জ্ঞানের প্রয়োজন। কারণ কি? কারণ হচ্ছে যারা গঙ্গার সমীপে বাস করে তারা কিন্তু গঙ্গার মহিমা না বুঝতে পেরে, যমুনার মহিমা না বুঝতে পেরে তারা অন্য তীর্থে যায় স্নান করতে। পিতা বসুদেবের ঠিক তদ্বাদ অবস্থা। পিতা বসুদেব সাক্ষাৎ পরব্রহ্মকে নিজের পুত্র রূপে পেয়ে সেই গঙ্গা স্নানের ন্যায় গঙ্গার তীরবর্তী বসবাসকারী যে তাদের যেমন মনোভাব হয় তারও সেই মনোভাব। অতএব হে মুনি ঋষিবৃন্দ, আপনারা কৃপা করে পিতা বসুদেবকে জ্ঞান প্রদান। সকলে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণন করলেন এবং সমস্ত প্রকারভাবে, সে তো এক এক অধ্যায়, আর এই শেষের অধ্যায়গুলো বিশাল বড় বড়। তার মধ্যে সারাংশ কি, সারাংশটা আমরা শ্রবণ করি। সারাংশ হচ্ছে যে হে বসুদেব, তুমি যাকে নিজের পুত্র বলে মনে করছো সে পরম পিতা, সে সকলের পিতা তিনি, দেব দানব যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর এবং সমস্ত লোক বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে উৎপত্তি, তিনি হচ্ছেন পরম পুরুষ পরম পিতা। এটা সারাংশ পিতা বসুদেবের এই পূর্ণ জ্ঞান হল। সমস্ত মুনি ঋষিগণ সেখান থেকে একে একে বিদায় গ্রহণ করলেন, আর কৃষ্ণের মহিষীগণের সঙ্গে মিলিত হচ্ছেন পাণ্ডবগণের স্ত্রীরা তথা কৌরব কুলের স্ত্রীগণেরা, তারা মিলিত হচ্ছেন। তাদের সেই অপূর্ব সৌন্দর্য মাধুর্য, তাদের মধ্যে যে প্রতিভক্তি, তা দেখে সকলে বড় আশ্চর্যান্বিত হল। দ্রৌপদী সকলকে আলিঙ্গন প্রদান করছেন আর জিজ্ঞাসা করছেন রুক্মিণীর দিকে তাকিয়ে, বলছেন তোমাকে দেখে হে দেবী কে না আকর্ষিত হবে, তা প্রভু তোমাকে কেমন করে উদ্বাহ করলো, আমাকে শ্রবণ করাও। দেবী রুক্মিণী বললেন যে আমার সঙ্গে প্রভুর বিবাহ হয়েছে কিভাবে জানো তো? আমি তো দেবর্ষি নারদের থেকে শুনেছিলাম যে মানে একমাত্র যদি এই জগতে মানে শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ডে সুন্দর ব্যক্তি যদি কেউ থাকে, রূপ গুণে পরিপূর্ণ কেউ যদি থাকে, তাহলে ভগবান সর্বোপরি, তিনি মর্তে রয়েছে। জানো তো আমি সেই প্রভুর কথা শ্রবণ করতে করতে প্রভুতেই সমস্ত কিছু সমর্পণ করলাম। আমার পিতার যদিও ইচ্ছা ছিল যে ভগবান দ্বারকাধীশের সঙ্গে আমার বিবাহ হোক, কিন্তু আমার জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী সে কোনো প্রকারেই চাইত না। জানো তো দেবী দ্রৌপদী, আমার বিবাহ ওই শিশুপালের সঙ্গে ঠিক করেছিল, কিন্তু ভগবান আমাকে এমনভাবে হরণ করলেন, যেমন শৃগাল বা কুকুরে তারা হয়তো কিছু নিয়ে গোলযোগ করছে, সিংহ কি করে তার নিজ ভাগ নিয়ে চলে যায়, শৃগাল বা কুকুরে তাকে কিছুই করতে পারে না। তদ্বাদ মহাপরাক্রমশালী দ্বারকাধীশ আমাকে সর্বসমক্ষে অত অত হাজার হাজার রাজন্যবর্গের মাঝখান থেকে আমাকে হরণ করে নিলেন, সমস্ত রাজন্যবর্গকে তিনি পরাজয় করলেন, তারা পরাজিত হল, এইভাবে আমাকে দ্বারকায় নিয়ে গিয়ে বিবাহ করেছিলেন। আমি তো প্রতি জন্মে জন্মে এটাই চাইব যে আমি যাতে প্রভুর চরণের সেবিকা হয়ে জন্ম জন্মান্তর এইভাবেই থাকতে পারি, সাংঘাতিক খুশি ব্যক্ত করলেন। তারপরে সত্যভামা এলেন, সত্যভামা বললেন দেবী দ্রৌপদী জানো তো আমার বিবাহ আমার পিতা অন্য কারোর সঙ্গে ঠিকই করে ফেলেছিল, শতধন্যাস, কিন্তু সেই যে কালচক্রে পড়ে মণি, এই মণি সমন্তক মণি হল কৃষ্ণকে পাওয়ার বা তাকে আমি পতিরূপে পেয়েছি, এই সমন্তক মণি হচ্ছে আমার সাহায্যকারী, আমি ওই সমন্তক বৃত্তান্ত যা আমরা শ্রবণ করেছি, অতএব সংক্ষেপ আকারেই আমরা যাচ্ছি, সেই সমন্তক মণি মাধ্যম থেকে আমার পিতা লজ্জিত হয়ে আমার সঙ্গে সমন্তক মণি প্রভুকে দিলেন। আমি ভীষণ ভীষণভাবে খুশি। জানো তো, আমি যদি অন্য কোনো দেবশ্রেষ্ঠ কেউ যদি বিবাহ করতাম, আমি এত সুখী এত খুশি হতে পারতাম না। আমি যাতে প্রভুর চরণে এই প্রকার নিত্য দৈনন্দিন আমার যাতে ভক্তি বর্ধিত হয়, এই কামনাই আমি প্রভুর চরণে নিত্য প্রতি করি। এবারে জাম্ববতীকে, জাম্ববতী এত সুন্দরী দেখতে যে একেবারে হচ্ছে ভাল্লুকদের কন্যা, কিন্তু এত সুন্দরী যে মনে হবে সাক্ষাৎ লক্ষ্মীদেবী, খুব সুন্দরী দেখতে। তাকে দেখে আলিঙ্গন করে বলছেন যে দেবী জাম্ববতী, তোমাকে ভগবান কিভাবে পেলো একটু বলো না। জানো তো, তোমাদের প্রত্যেকের বিবাহ ঘটনা শোনার জন্য আমার চিত্তটা একেবারে বড় লালায়িতা হয়ে উঠেছে। বলছেন যে দেখো দেবী দ্রৌপদী, ওই যে সমন্তকমণির কথা সত্যভামা বলল, ওই সমন্তকমণি আমার পিতা একবার বহির্দেশে আসলে দেখলো যে সেই সাংঘাতিক সুন্দর যা ছিল প্রসেনের গলদেশে মণি, সমন্তকমণি, সেটা এক সিংহ মনে করলো এটা আবার কি জিনিস, সেই সিংহ নিয়ে যাচ্ছিল, সিংহকে আমার পিতা মেরে গুফায় এনে আমাকে এই মণিটা দিল। ভগবান কৃষ্ণচন্দ্রের কলঙ্ক লেগেছিল, সবাই মনে করছে প্রভু সেটাকে অপহরণ করেছে মণিটা, তিনি অন্বেষণ করতে করতে আমাদের ওই রাজ্যে এলেন সুড়ঙ্গের মধ্যে। আমার পিতা তো তাকে উত্তম মধ্যম দিলেন প্রথমে, তারপরে দেখতে দেখতে 27 দিন যুদ্ধ, তারপরে আমার পিতা জানতে পারলেন যে সাধারণ মানব আমার সঙ্গে কয়েক ক্ষণিকের মধ্যে নিঃশেষ হয়ে যায়। তিনি কে? আমি দৈনন্দিন পরাজিত হচ্ছি। তিনি নিজের জ্ঞানচক্ষু দ্বারা চিনে নিলেন যে ইনি সাক্ষাৎ রামচন্দ্র, তাই আমাকে ভগবানের হস্তে সমর্পণ করলেন। হে দ্রৌপদী, তুমিও পরমেশ্বরের কাছে এই কথাই বলো, আমি যত যতবার জন্ম লাভ করব তত ততবারই যেন আমি প্রভুকে ছাড়া আর কাউকে পতিরূপে না পাই। তারপরে কালিন্দীকে বললেন তোমার বিবাহ কিভাবে হয়েছে গো? এবারে মহিলাদের সব এক জায়গায় হলে যা হয়, আর সকলে শুনছে সমস্ত মহিলা বর্গেরা। কালিন্দী বলছেন, আমি তো ওই তোমাদের রাজ্যের পাশেই তপস্যা করতাম, একবার অর্জুনের সঙ্গে প্রভু ভ্রমণ করতে গেলে আমি তপস্যা করছিলাম, সর্বান্তর্যামী প্রভু অর্জুনকে পাঠালেন, অর্জুন গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, হে দেবী তুমি কে, কোথার থেকে এসেছো, কি নাম তোমার, কে তোমার পিতামাতা, কেনই বা তপস্যা করছো? আমি বললাম আমি সূর্যদেবের কন্যা কালিন্দী, আমি তপস্যা এই জন্যই করছি যে প্রভু সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে পেতে চাই। অর্জুন গিয়ে প্রভুর কানে কানে গিয়ে এই কথা বলল, প্রভু বললেন তাহলে নিয়ে এসো আর দেরি কি, এইভাবে আমার সঙ্গে প্রভুর বিবাহ হয়েছে। আমি এত খুশি যে যা ভাষায় বর্ণনা করা যায় না। আমি প্রভুর চরণে যাতে নিত্য দৈনন্দিন আমার ভক্তি বর্ধন হয়, আমি তার চরণ সেবা করতে করতে এই চিন্তা করি। তারপরে একে একে সমস্ত মহিষীরা বললেন, যেমন যেমন বিবাহ হয়েছে আমরা তো শ্রবণ করেছি, সকলে বলার পরে 16,100 মহিষীদের মধ্যে শ্রেষ্ঠা জ্যেষ্ঠা ছিলেন রোহিণী মহিষী, রোহিণী নামক আরেক মহিষী ছিলেন, তিনি সকলের হয়ে বলছেন যে জানো দেবী দ্রৌপদী, আমরা সেই নরকাসুর কর্তৃক অপহৃতা হয়ে তার কারারুদ্ধ হয়েছিলাম, প্রভু মূর নামক দৈত্যকে বধ করার পরে তার উদ্দেশ্যই ছিল নরকাসুরকে বধ করবেন, নরকাসুরের সঙ্গে প্রভুর ভয়ঙ্কর সংগ্রাম হয়েছিল, তাকে মৃত্যু প্রদান করলেন প্রভু, আমরা কারারুদ্ধ হয়েছিলাম, আমাদেরকে তিনি উদ্ধার করেছিলেন, আমরা প্রভুর চরণের দাসী হতে চাইলাম, প্রভু কৃপা করে আমাদের সকলকেই বিবাহ করলেন বিধি সম্মতভাবে, এবং আমরা প্রত্যেকেই খুশি। তিনি যে কেমন তা আমরা আজও বুঝতে পারি না, তিনি আমাদের প্রত্যেককেই খুশি রেখেছেন, প্রত্যেককেই সমস্ত কিছু প্রদান করে থাকেন, এবং আমরা কোনো দিন কষ্ট দুঃখ কোনো প্রকার ক্লেশ ইত্যাদি আমাদের অনুভব হয় না। জানো তো প্রভু আমাদের এত সুন্দরভাবে রেখেছেন, এত প্রীতির সঙ্গে রেখেছেন যা আমরা বর্ণনাই করতে পারবো না। আর আমি নিত্যপ্রতি প্রার্থনা করি আমরা সকলে মিলে যাতে আমাদের প্রতি জন্মে জন্মেই যেন প্রভুকেই প্রতিরূপে পাই। সকলের ঘটনা এইভাবে তিনি শ্রবণ করলেন, শ্রবণ করার পরে একে অপরে যখন সেই যজ্ঞ সুসম্পন্ন হলো, সকলে একে 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 চলে যাচ্ছে। এবারে বসুদেব তিনিও জানতে পারলেন যে তিনি সাক্ষাৎ ভগবান, এতে কোনো সন্দেহ নেই। একে একে সকলে যে বিদায় নিচ্ছিলেন তার পূর্বে এবারে ব্রজবাসীদের দিকে আসে। মা যশোদা, নন্দ মহারাজ, তারা দেবকী তথা বসুদেবের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেখানে দেবকী নন্দরানীকে বলছেন মা যশোদাকে যে দিদি, বাস্তবিক আমরা তোমাদের কাছে চিরঋণী, বাস্তবিক তোমাদের কাছে আমরা চিরঋণী, আমাদের পুত্রদ্বয়কে তোমরা এমন সুন্দরভাবে মানুষ করেছো যাদের শরীরে কখনো আঁচ আসতে দাওনি, কিন্তু আমরা অকৃতজ্ঞ, আমরা তোমাদের সেই মূল্য কোনোদিনই পরিশোধ করতে পারবো না। আমরা কারারুদ্ধ ছিলাম, আমাদের পুত্রদ্বয়কে তুমি কত কষ্ট করে, এই চঞ্চল ছিল তারা ভীষণ, তাদেরকে তুমি মানুষ করেছো, আমরা বাস্তবিক অকৃতজ্ঞ, এক তো কারারুদ্ধ ছিলাম তারপরেও গিয়ে তোমাদের সঙ্গে মিলেমিশে আমরা যে তোমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করব সে সময়ও হয়নি। জানো তো ঐশ্বর্য এমনই, মাতা দেবকী বলছেন নন্দরানীকে, ঐশ্বর্য এমনই যে ঐশ্বর্যের প্রভাবে পড়ে আমরা সব কিছু ভুলে গেছি, তা হে নন্দরানী তুমি আমাকে ক্ষমা করো, বাস্তবিক তুমি নিজ গুণে কৃপা করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, কিন্তু আমরা এমনই অকৃতজ্ঞ, এমনই অকৃতজ্ঞ যে আমরা তোমাদের কাছে যেতে পারি, তুমি ক্ষমা করো। মা যশোদা সরল চিত্তা গোপী তিনি বলছেন না 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 না, হে দেবকী তুমি এমন মনে করো না, সরল চিত্তা তো ব্রজবাসীদের মধ্যে একটাই গুণ ছিল, তারা ছিল সরল, কিছু মনেই করলেন না। এইভাবে মিলিত হলেন পিতা বসুদেব, অপরদিকে নন্দ মহারাজ, একে অপরে অনেকক্ষণ পর্যন্ত আলিঙ্গিত হয়ে রইলেন। তারা যাবেন যাবেন করে, আজ যাবেন কাল যাবেন করতে করতে এই কৃষ্ণ দর্শনের ইচ্ছায় তাদের তিনটি মাস অতিবাহিত হয়ে গেল। তারা কৃষ্ণকে পেয়ে কি যে করেছেন, এবং সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণের জন্য কেউ মাখন, কেউ কিছু মানে দুগ্ধজাত যত কিছু মিষ্টি আদি হতে পারে, প্রভু যেগুলো ছোটবেলায় ভালোবাসতেন সেই সমস্ত দ্রব্য নিয়ে সমস্ত কিছু শকটের মধ্যে করে নিয়ে গিয়েছিলেন, তা প্রদান করলেন। সেই সমস্ত পেয়ে ভগবান তো একেবারে খুশি। আমরা সিদ্ধার স্বামীপাদের টিকার আধারে একটু শ্রবণ করি। সমস্ত ব্রজবাসীগণ যখন এইভাবে সেখানে গিয়েছিলেন, কৃষ্ণকে গোবেশ তৈরি করা হয়েছিল, তারা সেই রাজপোশাকে কৃষ্ণকে দেখে তাদের তৃপ্তি মিটত না, তাই কৃষ্ণকে গোপ সাজিয়েছিলেন, সাজিয়ে নিয়ে এসেছিলেন। মা যশোদা তাকে তো অনেকক্ষণ পর্যন্ত আলিঙ্গন করে ধরে রাখলেন কৃষ্ণ বলরামকে, আর অশ্রু বিসর্জন করছিলেন। ঠিক সে সময় অন্যান্য গোপ গোপী কৃষ্ণ দর্শন করে তাদের কি যে আনন্দ, কি যে উচ্ছ্বাস, কি যে তাদের মানে খুশি, তা ভাষায় ব্যক্ত করা যায় না। এইভাবে কৃষ্ণকে গোপ বেশ ধারণ করিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন, একান্তে গোপীগণ মিলিত হয়েছিলেন। এবং কৃষ্ণ এমন মানে গোপীদের সঙ্গে আবার বক্রভাবে বলছেন, ওহো তোমরা তো আমাকে একেবারেই ভুলে গেছো না, একেবারে উল্টো কথা। গোপীগণ বলছেন, হে কেশব, হে মাধব, তুমি না সত্যি কালো, তোমার বাইরেটাও কালো আর ভেতরটাও কালো, তুমি এই কথা আমাদের বলছ? আমি আসব, আবার আসব, এই কথা আমাদের কর্ণে প্রবেশ করিয়ে দিয়ে তুমি চলে গেলে, আর তুমি এখন কথাটা ঘুরিয়ে আমাদের বলছ? একে অপরে সমস্ত গোপীগণকে ভগবান তিনি তাদের মানে অঙ্গ স্পর্শ করে তাদেরকে খুশি করলেন, একে অপরের প্রতি আদান প্রদান মিষ্টতা অনেকক্ষণ যাবৎ চলল। শ্রীধর স্বামীপাদ তার সুন্দর ব্যাখ্যা করেছে। আর অপরদিকে সকলে এইভাবে মিলিত হচ্ছেন, আর অধিকাংশ সকলেই গমন করেছেন, সেখান থেকে প্রস্থান করেছেন। অকস্মাৎ এই গোপগণ আজকে কালকে করতে করতে কৃষ্ণ দর্শন লালসা করতে করতে তিনটি মাস অতিবাহিত হল। তারপরে তাদের যে বিচ্ছেদ তিন মাস পরে, সে বড় করুণ, সে বড় অসহনীয়। একে অপরের থেকে মনে হয় যেন কেউ কেড়ে নিয়ে চলে যাচ্ছে, এমনভাবে তারা বিদায় নিয়ে এই মথুরা মণ্ডলে মানে ব্রজের দিকে তারা ফিরে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ সহ যাদবগণ তারাও দ্বারকায় ফিরে গেলেন। একবার কি হয়েছে, আর্নিকাদি করে কৃষ্ণ বলরাম নিত্যক্রিয়া সুসম্পন্ন হলে পর তারা মাতা দেবকী বসুদেব যে কক্ষে থাকেন নিত্য প্রণাম করতে যান। যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, সেখানে তারা একটু উদ্বিগ্ন চিত্তে থাকে যে প্রভু আমাদের পুত্র তিনি সাক্ষাৎ ভগবান, মুনি ঋষিগণ বলেছে। কৃষ্ণ বলরাম গিয়ে তাদের চরণ বন্দনা করে চরণ স্পর্শ করে প্রণাম করলেন। বসুদেব বলছেন যে হে পুত্র কৃষ্ণ, হে বলরাম, তোমরা সাক্ষাৎ পরমেশ্বর, সাক্ষাৎ মহাশক্তি, তোমরা এই পৃথিবীতে লীলা করতে এসেছো আমাদের পুত্র হয়ে, কিন্তু আমি আর অজান্তে নই, আমি আর অজ্ঞানের মধ্যে নই, আমি সাধুগণের দ্বারা সমস্ত কিছু শুনেছি বুঝেছি, তোমরা সেই পরব্রহ্ম, তোমরা লীলা করার জন্য এই মর্তের দুষ্ট লোকদের দুরাত্মাদের বিনষ্ট করার জন্য তোমাদের এই প্রাদুর্ভাব, তা আমি সব কিছুই জানি, এই সমস্ত তত্ত্ব কথা বলছেন। আর পাশে বসেছিলেন দেবকী মাতা, তিনিও একেবারে বিভাবিত হয়ে চোখ মানে অশ্রু বিসর্জন করছেন। করতে করতে তিনি কৃষ্ণের পিঠে হাত বুলিয়ে বলছেন যে হে কেশব, আমি শুনেছি তুমি নাকি মথুরা থেকে যখন গুরু সান্দিপুনি মণির আশ্রমে গিয়েছিলে, তুমি তার মৃত পুত্রকে নাকি প্রদান করেছিলে। আমি শুনেছি সেই মানে সূর্যগ্রহণ ক্ষেত্রে মানে সেই সমন্ত পঞ্চক তীর্থে মুনি ঋষিরা সকলেই তো কৃষ্ণ গাথা কীর্তন করছিলেন, সেখানে আমি শুনেছি, এই কথাটা কি সত্য? কৃষ্ণ বলছেন, হা মা, এ সত্য, আমি সংযমনি মানে সেই জমপুরিতে গিয়ে তা মানে গুরুদেবের পুত্রকে ফিরিয়ে এনেছিলাম। বলছেন, হে পুত্র, আমি শুনেছি তুমি সাক্ষাৎ পরব্রহ্ম, সাক্ষাৎ সেই বিষ্ণু, সাক্ষাৎ সেই নারায়ণ, তুমি সেই আদি ভগবান, আমি শুনেছি তুমি তোমার অগ্রজ মানে আমার জ্যেষ্ঠ পুত্রেরা ছজন যাদের তোমাদের তোমার মামা কংস একেবারে হত্যা করেছিল, তুমি কি পারো না তাদের একটু আমাকে দেখাতে? বলছেন, মা, আমি তাদের দেখাতে পারি, কিন্তু তুমি কিন্তু তাদের কাছে রাখার জন্য দুরাগ্রহ প্রকাশ করো না। বলছেন, না না, আমি তাদের যে শিশু অবস্থায় দেখেছিলাম সেই শিশু অবস্থায় দেখে আমি তাদের বিদায় দেব, আমি কথা দিলাম। কৃষ্ণ বলরাম কি করলেন, তৎক্ষণাৎ সেখান থেকে তারা চললেন সুতল লোকে। হে পরীক্ষিত, তুমি জানো এই ছয়জন পুত্র কারা ছিল? অনেক গোপন কথা বলছেন। বলছেন, এই ছয়জন পুত্র তাদের জন্মবৃত্তান্ত শোনো। তারা ছিল স্বয়ম্ভুব মন্বন্তরে প্রজাপতি মরীচির পত্নী উর্ণার গর্ভে এই ছয়জন পুত্র জন্মগ্রহণ করেন। তারা সকলেই দেবতা ছিল। উর্ণার গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর তারা যখন বড় হল, যৌবনে পদার্পণ করল, তখন ব্রহ্মাজির এক কন্যা ছিল, নাম এখানে বলেন। সেই ব্রহ্মাজির কন্যার প্রতি তারা কামমোহিত হয়ে তাদের পিছু নিলেন। ব্রহ্মাজি এসে বলছেন, কি হে কি করছো তোমরা? ব্রহ্মাজি দেখতে বয়োবৃদ্ধ, দাড়িগুলো সাদা পাকা, দেখে উপহাস করছে। এই ছয় পুত্র উর্ণার গর্ভ থেকে যাত ছয় পুত্র ব্রহ্মাজিকে উপহাস করলে ব্রহ্মাজি বলছেন, ওরে দুষ্ট, তোমরা দেবতা হয়ে এই মরীচি নামক স্বয়ম্ভুব মনুর পুত্র হয়েছ, আবার আমাকে উপহাস করছ, যাও আসুরী যোনি প্রাপ্ত হও। হে পরীক্ষিত, জানো তো ওই ছয়জন পুত্রই হিরণ্যকশিপুর পুত্র রূপে জন্মাল। এবারে ভগবান কৃষ্ণচন্দ্র যখন লীলা করছিলেন, তারই ইচ্ছায় যোগমায়াদেবী করলেন কি, ওই ছয়জন পুত্রকে দেবকীর গর্ভে এনে ক্রমে ক্রমে জন্ম দেওয়াল, আর তাতে কংসের দ্বারা হত হল, তারাই রয়েছে সুতলে। এবারে প্রভুদ্বয় তারা সুতলে গিয়েছেন। সুতলে গেলে সেখানে বলি মহারাজের তো আনন্দের আর সীমা নেই, তিনি প্রভুর চরণ ধৌত করলেন অশ্রু বিসর্জন করতে করতে। প্রহ্লাদ মহারাজ, তিনি তো স্তবস্তুতি আরম্ভ করলেন কৃষ্ণ বলরামের, যে আজ অহৌভাগ্য, আমরা দানব বললেও দানব হলেও আমরা মনে করছি দেবতাদের থেকেও আমরা অনেক উত্তম, আমরা শ্রেষ্ঠ, আপনি প্রভু আমাদের এখানে কৃপা করে এসেছেন। এইভাবে বলি মহারাজ তিনি কি করলেন, প্রভুর চরণ প্রথমে ধৌতাদি করে তারপরে সেই রাতুল চরণ তিনি কি করলেন, নিজের কোলে রাখলেন, নিজের বক্ষে রাখছেন আর স্তব স্তুতি করছেন। এই বলি কেমন ভাগ্যবান দেখুন, যে প্রভুর যে চরণ প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষি বৃন্দেরা সর্বদাই সচেষ্ট তপস্যারত, সেই চরণ বলি মহারাজ নিজের কোলে নিজের বক্ষে বারংবার ধারণ করছেন। আর অশ্রু বিসর্জন করছেন আনন্দ। প্রভুকে বললেন যে প্রভু, আপনার হঠাৎ আগমনের কারণ, এ তো আমাদের অহুভাগ্য। তাও জানতে ইচ্ছা হয় যে বিশিষ্ট ব্যক্তি তিনি যদি অকস্মাৎ এসে কারো কাছে আসেন তাহলে বুঝতে হবে কিছু প্রয়োজন আছে। বলছেন, হে বলি, প্রভু বলছেন দেখো, সেই যে ছয়জন পুত্র যারা আমার অগ্রজ রূপে জন্ম গ্রহণ করেছিল তাদের আমি নিয়ে যেতে এসেছি। বলি তৎক্ষণাৎ সেই ছজনকে আনলেন। বলছেন, প্রভু এই নিন, তাদের নাম হচ্ছে ছজনের স্মর, উদ্গীত, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রবিদ এবং ঘৃণী। এই ছয়জন পুত্রকে নিয়ে সেখান থেকে তিনি চলে আসলেন মাতা দেবকীর সন্নিধানে। মাতা দেবকী ছোট ছোট রূপে তাদের দেখছেন আর অশ্রু বিসর্জন করছেন। দেখতে দেখতে তার স্তন্যদ্বয় থেকে দুগ্ধ খরিত হওয়া আরম্ভ। এবারে সেই ছয়জন পুত্রকে দেবকী মা নিজের স্তন্য পান করালেন। টিকাকারগণ এবং শ্রীমদ্ ভাগবতের মূলে ব্যাখ্যা করতে করতে সব একেবারে অধীর হয়ে উঠেছেন। শুকমণি বলছেন, হে পরীক্ষিত, এই ছয়জন দেবতা তারা দেখো কত সৌভাগ্য করেছিল, এই স্মর, উদ্গীত, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভীত এবং ঘৃণী, তারা কেমন সৌভাগ্য করেছে দেখো, ভগবানের প্রসাদী স্তন্য তারা পান করতে পাচ্ছে। আহা, এমন কি সৌভাগ্য এদের ছিল যে তারা অভিসম্পদ প্রাপ্ত হলেও প্রভুর কৃপায় তারা মানে আবার উদ্ধার হয়ে যাচ্ছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী দুগ্ধ স্তন্য যিনি পান করছেন সে তো তার তো অহৌভাগ্য। তাই তারা স্তন্য আদি পান করলে কৃষ্ণ বলছেন, মা এখন তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো? বলছেন, তোমার মতন ভগবান পুত্র প্রাপ্ত হয়ে আমার ইচ্ছা পূর্ণ হবে না। দেখতে দেখতে ভগবানের কৃপায় তার যথাযথ জ্ঞান হয়েছে। এবারে সেই ছয়জন পুত্র ভগবানের প্রসাদী স্তন্য পান করাতে দেখতে দেখতে তারা পূর্বের ন্যায় দেবতা হলেন। দেবতা হয়ে তারা স্তবস্তুতি করছেন প্রভুকে, কৃষ্ণ বলরামকে এবং মাতাকে বারংবার প্রণাম করছেন, আর মাতা তিনি একেবারে আনন্দে উদ্বেলিতা হয়ে বারংবার আনন্দ অশ্রু বিসর্জন করছেন। কৃষ্ণ বলরাম তারা তাদেরকে দণ্ডবাদ প্রণাম করে পরিক্রমা করে মাতা দেবকী বসুদেবকে দণ্ডবাদ প্রণাম করে ভগবানের গুণগ্রাম কীর্তন করতে করতে তারা ধীরে 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 মানে স্বর্গের দিকে প্রস্থান করছেন। বলল, ভক্তবৎসল, আমি এক কাজ করি, আমি এই দ্বারকা প্রদেশের উপবনে থেকে কিছু দিন জ্যোতিষীগিরি করি, এটা ভালো। দেখবেন কেবল যারা মালা জপ করে না তাদের কাছে কেউ আসতে চায় না, মনে করে কিছু জানে না। এবার যিনি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে কিছু বলে দেন, সেখানে দেখবেন লোকজন শেঠ সামন্তের ভিড়। শুধু জপ করলে তো আর সেরকম হবে না, কিন্তু যারা বাস্তবিক সাধু তারা তো ওই সমস্ত ভিড়ভাড় চাইবেন না, তারা তো চাইবেন আমাকে যাতে কেউ না চিনতে পারে। এবারে অর্জুন দেখলেন যে শুধু সন্ন্যাসী হলে হবে না, কিছু ওই প্রকার করতে হবে। তিনি তো একেবারে ত্রিদণ্ডী একটা জোগাড় করলেন, ত্রিদণ্ডী সন্ন্যাস ভাগবতের মূলের মধ্যে বলছে। ত্রিদণ্ডী সন্ন্যাস সন্ন্যাসী সেজে এক বৃক্ষ মূলে উপবনে উপবেশন করে আছে। এ যেতে সে যেতে ও দেখে সব অর্জুনদের মানে চেহারা ছবিও খুব সুন্দর, খুব অপূর্ব দিব্য পুরুষ, তাকে দেখে আকর্ষিত না হয় এমন নারী এই পৃথিবীতে ছিল না। আকর্ষিত হতেই হবে, অর্জুন এত সুন্দর পুরুষ। সমস্ত সকলে গমনাগমন করতে করতে কেউ বলছে বাবা দণ্ডবত, কেউ চলে গেলেন। অর্জুন বললেন আয়ুষ্মান বাবু, আরেকজন গেলেন বলছেন বাবা দণ্ডবত। সকলকে অর্জুন চিনতে পারছেন কে কে, কৃষ্ণের সঙ্গে তাদের কি সম্বন্ধ, তার সঙ্গে কৃষ্ণ মানে অর্জুনের কি সম্বন্ধ, সে তো চিনেই যাচ্ছে, সব চেনাশোনা লোক তো। আরেকজন এসে বলছে বাবা দণ্ডবত, বলছেন যে কি ব্যাপার, বলছেন বাবা আমি একটু চিন্তাযুক্ত আছি। বলছেন দেখি তোমার হাতটা দেখি, এবারে হাত দেখছে, হাত দেখে বলছেন যে তোমার বাবার নাম তো এই, সে তো একেবারে ভালো করে বসলো। বলছেন হ্যাঁ আপনি কি করে জানলেন, বলছেন আরে আমি সাধু, আমি জানবো না, সাধুরা সব জানে, সে তো আগের থেকেই জানে অর্জুন। তোমার মা উমুক দেশের রাজকুমারী ছিল, আরে আপনি কি করে জানলেন, আরে আমি সব জানি, তোমার ঘরের দ্বারে দুটো বড় বড় তাল বৃক্ষ আছে না, বলছেন হ্যাঁ আপনি কি করে জানলেন, বলছে আমি সব জানি। এবারে সেখানে যাদবদের মেলা লেগে গেল, যাদবদের মেলা লেগে গেছে, সবাই হাত দেখেন, কৃষ্ণ বলেন তোমার বাবার নাম এই, তোমার মার নাম এই, তোমার এতগুলো পুত্র, তোমার এতগুলো ভাই, তুমি অমুক জায়গায় যুদ্ধ করে জয়ী হয়েছিল। সকলে বলে এ তো বড় সিদ্ধ বাবা। অর্জুন তো সকলকে দেখে চিনতে পারছে, কিন্তু অর্জুনকে কেউ চিনতে পারছে না, সে তো সাধু সেজে বসে আছে। এবারে কর্ণে কর্ণে এই কথা গিয়ে পৌঁছালো বলদেবের কাছে। বলদেব হচ্ছেন একবারে সরল সিধা ভগবান। তিনি বললেন বাপরে বাপ, এত বড় সিদ্ধ বাবা এসেছে আমাদের রাজ্যে আর আমাকে খবরটা এখন দিচ্ছ, আমি একটু হাত দেখি আসি। বলরাম তো চললেন একেবারে বিশাল চার, তিনি অতি দ্রুত গতিতে এসে ওই অর্জুনকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অর্জুন বলে সর্বনাশ। অর্জুন তখন এদিক সেদিক দেখে ডান্ডাগুলো মানে সন্ন্যাসীদের ডান্ডা সেটাকে ধরেছেন, তারপর দাড়ি তাড়িতে হাত লাগিয়ে দেখছেন, দিয়ে চোখগুলো ওপরের দিকে করে রেখে চিন্তা করছেন ধরা পড়বো না তো, আর ধরা যদি পড়ি তাহলে তো এক পা ছাড়াই শেষ, আমার সব ক্রিয়াকর্ম এখানেই সমাপ্ত হয়ে যাবে। বলদেব খুব ভীষণ রেগে গেলে অসুবিধে আবার। এবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, যখন কিছু বলতে হবে তখন পেটের ভেতরটা দুক দুক করছে ভয়ে, আর বলছেন আয়ুষ্মান ভব বৎস, বলছেন বাবা আপনার চরণটা একটু স্পর্শ করি। বলছে না 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 না, ঠিক আছে ঠিক আছে, আয়ুষ্মান বাবু বস। বলছেন বাবা আমার হাতটা একটু দেখতে হবে। বলছেন হ্যাঁ হাতটা দেখতেই হবে, পরিচয় দিল। এবারে হাত যখন দেখছে বলছেন হ্যাঁ আপনি তো আজকাল একটু চিন্তায় যুক্ত, আপনার ভগিনী আছে তো একজন। বলছেন হ্যাঁ আপনি তো সব কিছু বলতে পারেন। বলছেন সেই ভগিনীর নাম হচ্ছে সুভদ্রা। বলছেন হ্যাঁ হ্যাঁ সুভদ্রা, তার বিবাহের জন্য আপনার এখন খুব মাথায় গোলমাল চলছে। আপনি ঠিক করছেন এই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন কেউ আছে আপনার শিষ্য? বলে হ্যাঁ হ্যাঁ বাবা দুর্যোধন নামক এক শিষ্য আছে তো আমার, সে খুব ভালো। তো বলছেন ভালো না ছাই, তার সঙ্গে বিবাহ দিলে অর্জুনের তো সব শেষ। বলছেন সে ভালো না, সে দুষ্ট। দেখি ও দুষ্ট না মহাদুষ্ট। বলছেন তার কথা আমার হাতে লেখা? বলছেন হ্যাঁ। অর্জুন দেখছে সর্বনাশের কথা একেবারে, আমার ভাগ দুর্যোধনকে দেবে সে তো আগের থেকেই জান। তার সঙ্গে বিবাহ দিলে তোমার ভগিনী সুভদ্রা কোনোদিন খুশি হতে পারবে। বলছেন বাবা বাবা বাবা, তাহলে তার সঙ্গে বিবাহ দিলে ভালো হবে। তা অর্জুন বলরামের চোখ টোকগুলো ভালো করে একটু দেখে নিয়ে আকাশের দিকে খানিকক্ষণ মানে কবুতরের মতন চোখটা করে দেখলে, দেখ বলছেন হ্যাঁ কুন্তি কুন্তিপুত্র ধনুর্ধারী অর্জুন বলে কেউ আছে? বলছেন হ্যাঁ বাবা অর্জুন বলে একজন আছে, সে তো আমাদের আত্মীয়। বলছেন ওই অর্জুনের সঙ্গে যদি বিবাহটা হয় তাহলে খুব খুশি থাকবে। বলছেন বাবা এ কথা তো আমি চিন্তাই করিনি, তাহলে আমাকে তাই করতে হবে। বলছেন হ্যাঁ তাই করলেই ভালো। বলছেন বাবা আপনি কৃপা করে আমাদের রাজধানীতে চলুন। বলছেন আমি তো কোনো গৃহীদের বাড়িতে যাই না, তবে তুমি সাধারণ কেউ নও, সাক্ষাৎ প্রভু, তাই তোমার কথা তো আমি ফেলতে পারি না। ঠিক আছে চলো, সেটাই তো চাইছিলেন, ঘুরে ঘুরে খাওয়াও ভালো করে জোটে না, দেখছে সেখানে গেলে ভালো খাওয়াও যাবে। এবারে অর্জুনকে নিয়ে যাচ্ছেন বলদেব আগে আগে করে, আসুন আসুন আসুন। আর যত সব সৈন্য সামন্ত আত্মীয় স্বজন তাদের বলছে আরে সরে যাও সরে যাও, সিদ্ধ বাবা আসছে। অর্জুন যাচ্ছে, এবারে সিদ্ধ বাবাকে তো ভেতর পর্যন্ত নিয়ে গিয়ে কৃষ্ণের কাছে নিয়ে গেল। কৃষ্ণ তো আগেই দেখা করে গেছে, সব বুদ্ধি হচ্ছে সে বলে গেছে। কৃষ্ণকে গিয়ে বলছেন কানা, আরে কানাই। বলছেন হ্যাঁ দাও দাদা, সিদ্ধ বাবাকে নিয়ে এসছি, এই রকম সাধু তুই জীবনে দেখিসনি, সব কিছু বলে দিতে পারে। আমার তো সব কিছু মানে 14 গোষ্ঠীর নাম বলে দিল, কি করার দরকার তাও বলে দিল। বলছেন ও হো সিদ্ধ বাবা দণ্ডবত। অর্জুন বলছে চুপ। এবারে বলদেব সে সময় রাজকর্মে ব্যস্ত ছিলেন, বলদেব কৃষ্ণকে বলছেন লালা সব ব্যবস্থা তুমি দেখো, আমার একটু রাজকর্ম বাকি আছে, তোমার আর কিছু করতে হবে না, আমি সব দেখছি, তুমি সিদ্ধ বাবার যাতে কোনো অসুবিধা না হয়। বলছেন ঠিক আছে দাও ভাইয়া, সিদ্ধ বাবার সব ব্যবস্থা আমি দেখছি। এবারে দ্রৌপদীকে মানে সুভদ্রাকে গিয়ে কৃষ্ণ বলছে যে সুভদ্রে এদিকে এসো, আমার একটু কাজ রয়েছে, এই সিদ্ধ বাবা আছে, সিদ্ধ বাবার জন্য সুন্দর সুন্দর খাদ্য বস্তু রন্ধন করে ভোগ লাগিয়ে তাকে দাও, তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। কারণ এই সুভদ্রাও সেও অর্জুনের নাম জপ করতে থাকে, তাই বলছে তোমার ইচ্ছা পূর্ণ হবে, সুন্দরভাবে রন্ধন কর। আর অর্জুনকে কানে কানে বলে যাচ্ছে সিদ্ধ বাবা এবারে সব তালগোল সব ঠিকঠাক করে নিও, এবারে আমি চললাম। এবারে কৃষ্ণ বলেছে যে সুভদ্রাকে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, ভালো করে সাধুকে খাও। আর এই সাধু তো আর কেউ না অর্জুন, সেই সুভদ্রা যার নাম জপ করে সেই তো সাক্ষাতে এসেছে বলে প্রভু তো কেটে পড়লেন। এবারে সুন্দর রন্ধন করে সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে তুলসীপত্র মঞ্জুরি অন্যের উপরে দিয়ে সাধু বাবাকে নিমন্ত্রণ দেওয়া হল, বিষ্ণু নৈবেদ্য নিবেদন করল। এবারে অর্জুন বেশ সুন্দর সুন্দর অনেকদিন জঙ্গলে বনে জঙ্গলে থেকে ভালো করে মানে খাওয়াও তো পাওয়া যায় না, তাই খুব সুন্দরভাবে পাচ্ছে, একেবারে মনের হরিষ। আর সুভদ্রা তাকে একবার নয় বহু বহু বার অর্জুনকে দেখেছে, সে চিন্তা করছে এই অর্জুনের হাতের মতো হাত, চাহনি অর্জুনের মতন, মনে হচ্ছে এ কুন্তিপুত্র অর্জুনই হবে। আচ্ছা পরীক্ষা করা যাক। এবারে বাইরের দরজার এক পাশে দাঁড়িয়ে সুভদ্রা বলছে অর্জুন। এবারে অর্জুন তখন মনে করছে আমাকে কেউ চিনে ফেলেছে, কে 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 কে। এবারে সুভদ্রা তখন বলছে যে তুমি তো ধরা পড়ে গেছো আমার কাছে, তুমি এইরকম ভণ্ডামি বেশ কেন ধরেছো, তুমি সাধু নও অথচ সাধুর বেশ ধারণ করেছো, তাকে ভণ্ডামি বলা হয়। দাও আমি দাউ দাদাকে ডেকে নিয়ে আসছি। বলছেন সুভদ্রা দেবী তোমার পায়ে পড়ি, তুমি দাউ ভাইয়াকে ডেকুন, আজ যাকে ডাকো ডাকো, যদি জানতে পারে আমি চালাকি করে এখানে এসেছি তাহলে তো আমার ক্রিয়াকর্ম সব শেষ করে দেবে। আরে আমি তো এত কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য। তখন সুভদ্রা একটু শান্ত হল, বলছেন চলো আমাকে পাওয়ার জন্য যখন এত রকম ঢংঢাং করেছে তাহলে আর বলে কাজ নেই। এবারে সুভদ্রার সঙ্গে সব কথাবার্তা হল এবং গোপনে গোপনে কৃষ্ণ এবং দেবকীমা বসুদেব মানে তাকে সম্মতি দিয়েছে যে হরণ করে নিয়ে যাও, তারপরে দাউকে আমরা মানিয়ে দিই। ভাগবতের মূলেই বলছেন টিকা না, ঠিক তাই হল। সে যখন নগরের বাইরে সুভদ্রা দেবী পূজনের জন্য গেল, অর্জুন সেখানে রথ নিয়ে গিয়ে সুভদ্রাকে অপহরণ করে নিয়ে সে অতি দ্রুত গতিতে ছুটল, এবং কিছু সৈন্য সেবক ছিল তাদের সঙ্গে অর্জুন যুদ্ধও করল। তারা তো সেখান থেকে ছুটতে ছুটতে এসে দাউ দাদাকে বলছেন দাউ ভাইয়া বলদেবজি বলদেবজি সর্বনাশ। বলছেন কি সর্বনাশ? বলছেন আপনি যে সিদ্ধ বাবাকে ঘরে ধরে এনেছিলেন সে ভণ্ড, সে তো আপনার ভগিনী মানে সুভদ্রাকে নিয়ে সে পালিয়ে যাচ্ছে। এত বড় সাহস, তর্জন গর্জন করে উঠে একেবারে পূর্ণচন্দ্রের মতন পূর্ণ রাগ প্রাপ্ত হয়ে ক্রোধ হয়ে সে বড় গদাটা মুসলটা আর সেই নাঙলটা কাঁধে নিয়ে ছুটছে। কিছু করার আগে কৃষ্ণের সঙ্গে পরামর্শ না করে কিছু করেন, কৃষ্ণকে গিয়ে বলছে যে লালা কানাই তুই কি করছিস, চল তাড়াতাড়ি, সেই পাপাত্মা দুরাত্মা সে আমাদের ভগিনীকে হরণ করে নিয়ে যাচ্ছে। বেঁকা কৃষ্ণ বেঁকে বলছে যে দাউ দাদা ওই সিদ্ধ বাবাকে আমি এনেছিলাম না তুমি এনেছিলে, তুমি তো বললে সিদ্ধ বাবা উমুক তুমুক, আর এখন আবার তাকে মারতে যাচ্ছ মানে। তা বলছে যে তুই এখন আমার সঙ্গে ঝগড়া করবি গণ্ডগোল করবি না কি করবি, আমাদের ভগিনীকে ওই পাপাত্মা নিয়ে চলে যাচ্ছে, আমি ওকে একবারে প্রাণ শেষ করে দেবো, মৃত্যুদণ্ড দেবো। বলছেন তাকে তো নিয়ে এসেছিলে তুমি, বলছেন আবার সেই কথা, এনেছিলাম ভুল হয়ে গেছে, এখন চল ওকে মেরে ফেলতে হবে, এই ভণ্ড ভণ্ড সাধু তাকে আমি আর জীবিত রাখবো না, তুই যাবি কি না? কৃষ্ণ তখন বলছে তুমি গেলে তাহলে আমাকে যেতেই হয়। বলছেন আরে মনে হচ্ছে ভগিনীটা আমার একলা, তোর কিছু হয় না নাকি? বলছেন ঠিক আছে চলো। এবারে সব বিভিন্ন প্রকার সৈন্য সামন্ত নিয়ে দ্রুতগামী রথে আরূঢ় হয়ে কৃষ্ণ বলরাম ছুটে চলেছে, সঙ্গে অনেক সৈনিক রয়েছে, তারা পিছু পিছু ছুটছেন। ছুটতে ছুটতে গিয়ে কি দেখছেন, কৃষ্ণ আবার একটু দেখে বেশি তো অনেক দূর পর্যন্ত কৃষ্ণ দেখতে পায়, সে বলছেন দাউ দাদা তুমি তো বললে যে সেই সাধু নাকি সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে, এ তো আমি উল্টো দেখতে পাচ্ছি। বলে কি উল্টো দেখছো তুমি? আমি দেখছি সুভদ্রা ওই সাধুকে হরণ করে নিয়ে যাচ্ছে। বলছেন তার মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে? বলছেন দেখো তুমি ভালো করে দেখো, সুভদ্রা রথ পরিচালনা করছে। এবারে অর্জুন যখন দেখছে একেবারে সৈন্য সাগর তার পেছন দিকে ছুটে চলেছে, তখন ওই সুভদ্রা বলছে যে আমি না আমার দাদা কৃষ্ণের থেকে এই রথ পরিচালনা করতে পারি, তা বরঞ্চ হে ধনুর্ধারী তুমি যুদ্ধ করো, আমি রথ পরিচালনা করছি। সে মতো অবস্থায় দেখছি কৃষ্ণ বলছে দেখো দেখো দাও দাদা তুমি তো ভুল বললে, ওই সাধু সুভদ্রাকে হরণ করেনি, সুভদ্রা সাধুকে হরণ করে নিয়ে যাচ্ছে। আর অর্জুন তখন তীর নিক্ষেপ করছে একসঙ্গে এক হাত দিয়ে। দাউ দাদা মাথায় হাত দিয়ে রথের মধ্যে বলছেন এ তো আমার কিছু মাথায় ঢুকছে না, মাথায় চড় দিচ্ছে না, বলছেন স্বপ্ন দেখছি না তো, গায়ে আবার চিমটি কেটে দেখছেন স্বপ্ন দেখছি না তো। কানা বলছে যে তুমি স্বপ্ন দেখছো না, সত্য সত্যই দেখছো যা দেখছো। বলছেন সুভদ্রার কি মতিভ্রম হলো, সুভদ্রা কেন রথ পরিচালনা করছে? বলছেন দেখো দেখো যে সমস্ত বাণ নিক্ষেপ করছে এ তো মানে সেই ধনুর্ধারী অর্জুন কুন্তিপুত্র অর্জুন ছাড়া কেউ বলে মনে হচ্ছে না। তখন দাউ দাদার মাথা ঠিক হয়েছে, বলছেন এই বাণ যদি অর্জুনের হয় তাহলে এই সমস্ত ক্রিয়াকর্ম ধরা নাটক সব তোমার তৈরি। বলছেন হ্যাঁ দাউ দাদা এসব আমারই তৈরি ছিল। বলছেন সেটা আমাকে বললেই হতো, এই নাটক করার কি দরকার ছিল, অর্জুনকে সন্ন্যাসী বানিয়েছ আবার এসে হরণ করে নিয়ে যাচ্ছে, আমার তো মাথাটা গোলমাল হয়ে গিয়েছিল, আমি তো শশাগরা পৃথিবীকে উল্টে দিচ্ছে দিতে চাইছিলাম, তোমার এসব করার কি দরকার? বলছেন দেখো দাউ দাদা তুমি তো ওই দুষ্ট তোমার শিষ্য একটা আছে সেই দুর্যোধনের সঙ্গে বিবাহ দিতে চাও, কিন্তু আমাদের পরিবারের কারো ইচ্ছা না, সকলের ইচ্ছা অর্জুনের সঙ্গে বিবাহ দেবে, তাতেও না মানলাম, কিন্তু সুভদ্রা ওই অর্জুনের জপ মালায় করতে থাকে। অতএব কেমন করে কি করে তার সঙ্গে বিবাহটা না দিয়ে থাকতে পারি? বলছে সেটা আমাকে বললেই তো হতো, ডাকো অর্জুনকে ডাকো। কৃষ্ণ বলছেন হে অর্জুন দাউ দাদা রাজি হয়ে গেছে আর পালিয়ে লাভ নেই, এবার ঘুরে এসো। এবারে অর্জুন আবার বলছেন দাউ দাদার রাগ তো নেই? তা বলছেন রাগ নেই, এখন একটু হাসি মুখ আছে, তোমাকে আর কিছু করবে না, এসো। দাউ দাদা বলছেন অর্জুন ফিরে এসো ফিরে এসো। এবারে সুভদ্রাকে নিয়ে অর্জুন আবার ফিরে এলেন, ফিরে আসলে তাদের বিবাহ কার্য ওই দ্বারকা প্রদেশেই প্রথমে করা হলো, তারপরে আরো বিশদ রূপে ইন্দ্রপ্রস্থে গিয়ে হবে। এবারে দাউ দাদা তিনি কি করলেন, সমস্ত রাজন্যবর্গ আত্মীয়বর্গ সকলকে নিমন্ত্রণ পত্র পাঠালেন, বিবাহের দিন সুন্দরভাবে ঠিক হয়ে গেল। তারপরে দেখতে দেখতে সেখানে বিবাহের জন্য সমস্ত ব্যবস্থা নিয়ে অনেক জাঁক জমকের সঙ্গে অনেক কিছু দান করে সুভদ্রার বিবাহ দিল। এই অর্জুন এবং সুভদ্রার বিবাহ পরীক্ষিত মহারাজ শুনতে চেয়েছিলেন, তাই অকস্মাৎ শুকমুনি এই অর্জুন এবং সুভদ্রার বিবাহকে বর্ণনা করলেন। তারপরে ব্রহ্মস্তুতি আরম্ভ হচ্ছে। এই ব্রহ্মস্তুতিতে ভগবান কেমন, তিনি কেমনভাবে এই বিশ্ব রচনা করেছেন, কেমনভাবে বিশ্ব পরিচালিত করেন, কেমনভাবেই বা সংহার কার্য করেন তৎসমুদায় বর্ণনা করলেন। এবারে সেখানে অকস্মাৎ প্রশ্ন করে বসলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে আপনি গতদিন আমাকে শ্রবণ করালেন সেই সুদামা চরিত্র, তো সেই সুদামা কৃষ্ণ ভক্ত হয়ে অত গরিব, শুধু সুদামা নয় আমি দেখেছি যারা কৃষ্ণ ভক্ত ওরা প্রায় গরিব ভিখারির মতন জীবনযাত্রা নির্বাহ করে, কিন্তু যারা সেই মহাদেবের উপাসনা করে, সেই মহাদেব শ্মশানে মাঠে ঘাটে থাকে ত্যাগী, তার যারা উপাসনা করে তারা তো বিশাল ধনী হয়। ধনপতি কুবের দেখুন সে মহাদেবের ভক্ত আবার মিত্র, সে সমস্ত ধনীগণের মধ্যে শ্রেষ্ঠ। অতএব এ কেমন করে হয় প্রভু? বলছেন দেখো তারা ধনী হতে পারে কিন্তু তাদের বুদ্ধির বিপর্যয় হয়, কৃষ্ণ ভক্তদের বুদ্ধি বিপর্যয় কদাচিত হয়। বলছেন কেমন? বলছেন তোমাকে আমি একটি আখ্যান শ্রবণ করাচ্ছি। কি আখ্যান প্রভু? বলছেন দেখো, বৃক নাম শকুনি পুত্র পথি নারদম। একবার বৃকাসুর নামক এক অসুর ছিল, তার পিতার নাম হচ্ছে শকুনি। শকুনি পুত্র বৃকাসুর, সে একবার হন্তদন্ত হয়ে পৃথিবীতে বিচরণ করছে আর চিন্তা করছে তাড়াতাড়ি কোন ভগবানকে পাওয়া যায়। এবারে পথে নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদকে জিজ্ঞাসা করছেন, হে দেবর্ষে, সেই কোন ভগবানকে, ত্রিষু দেবেশু কোন ভগবানকে, তিন ভগবানের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাকে তাড়াতাড়ি পাওয়া যেতে পারে? বলছেন কেন, এই মহাদেবকে তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। তুমি মহাদেবের উপাসনা করো এই কেদার ক্ষেত্রে, মানে কেদারনাথ তীর্থে। সেই অসুর উৎকট তপস্যা আরম্ভ করলো, ভয়ঙ্কর তপস্যা। সে করে কি, নিজের মাংস কেটে কেটে আগুনে আহুতি দেয়। তাতেও প্রভু এলেন না। অকস্মাৎ সে অন্তিম দিবসে কি করেছে, নিজের কেশ রাশি ধারণ করে খড়গ নিয়ে নিজের গলাটা কেটে অগ্নিতে আহুতি দিতে যাবেন। এর মধ্যে এই হর আর পার্বতী এসে উপস্থিত হলেন। বলল, হর পার্বতী ভগবান কি যায়। মহাদেব আর পার্বতী এলেন। মহাদেব বলছেন, বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আর তোমার গলদেশ কেটো না। রক্তাক্ত কলেবর, শরীরে আর মাংস নেই, হাড়গুলোই দেখা যাচ্ছে, নাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। প্রভু কমণ্ডলীর জল মন্ত্রপুত করে তার উপরে সিঞ্চন করলে দিব্য শরীর প্রাপ্ত হয়েছে। মহাদেব ভগবান বলছেন যে, বৎস, তুমি কি চাও? এবারে অসুরদের বুদ্ধি এক মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। বললেন, প্রভু আমি অমর বর চাই। বলছেন, না না, অমর বর দেওয়া যাবে না, আমি নিজেই অমর নই, অমর বর ছাড়া অন্য কিছু চাও। তখন পার্বতী মাইয়া দেখতে তো একবারে পরমা সুন্দরী, তাই দেখুন যার উপাসনা করেছে সেই ভগবানের সহধর্মিণীর প্রতি তার কুদৃষ্টি যাচ্ছে। গৌরী হরণ লালসাহা, সেই গৌরীকে হরণ করার লালসার ভেতরে পোষণ করে সে বলছে, প্রভু আমি যার মস্তকে হাত দেব সেই যাতে ভস্মীভূত হয়ে যায়, মারা যায়। বললেন, তথা। এবারে এই ভস্মাসুর, এই নাম ভস্মাসুর, এই বৃকাসুর মানেই ভস্মাসুর, এই বৃকাসুর তখন দেখলো এইবার যদি আমাকে দিয়ে দেয় তাহলে এই বুড়ো শিবকে আগে ভস্ম করে আমি গৌরীকে হরণ করব। গৌরী হরণ লালসা। এবারে কি করলেন মহাদেব ভগবান? তিনি তো বললেন তথা। এবারে হাতটা এগিয়ে নিয়ে মহাদেবের মাথার দিকে নিয়ে যাচ্ছে। মহাদেব ভগবান বলছেন, আরে দুষ্ট, কি করছিস তুই? বলছেন, কেন, বরটা আপনি দিলেন তা আপনার মাথায় রেখে একটু পরীক্ষণ নিরীক্ষণ করে দেখি আপনি ভস্মীভূত হচ্ছেন কিনা। বলছেন, আরে দুষ্ট, বর পেয়েছিস, এখন ভাগ। বলছেন, ভাগ বললে হবে না, আমি আপনাকেই আগে ভস্ম করব। দেখুন অসুরদের বুদ্ধি এক মুহূর্তে পরিবর্তন। ভস্মাসুর হাত নিয়ে মহাদেবের মাথা দিতে যাবেন, মহাদেব ভগবান তো ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে এবার তিনি ছুটছেন, আর অসুর বৃকাসুর তারও পেছনে ছুটছে। এবারে ছুটে যখন যাচ্ছেন, তারা যে কোথায় কোথায় পৃথিবীর সমস্ত পর্বত, সমস্ত পর্বত গুহারে এবং অন্যান্য লোকে পর্যন্ত গেলেন, আর যেখানে যান ওই ভস্মাসুর, ওই বৃকাসুর সে হাত উঁচু করে ছুটে চলেছে। দুজনেই একেবারে ঘর্মাক্ত কলেবর হয়ে গেছে, দুজনেই ঘর্মাক্ত কলেবর। মহাদেব ভগবান বলছেন, আরে দুষ্ট, বর পেয়েছিস, এখন পালা। বলছেন, পালাবো, আগে তোমাকে ভস্ম করে। বলছেন, ওরে দুষ্ট, আমারই বর আর আমারই মাথা। এবারে যেতে যেতে মহাদেব ভগবান একেবারে ক্লান্ত হয়ে গেছেন, জীবনে কোনোদিন এমনভাবে ছোটেননি। এবারে ছুটতে ছুটতে অসুরও ক্লান্ত আর মহাদেবও ক্লান্ত, দুইজনে ক্লান্ত হয়ে ধীরে 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 যাচ্ছেন, গতিও কম হয়ে এসেছে। মহাদেব ভগবান জীভ বের করে আর বলছেন, প্রভু প্রভু আমাকে রক্ষা করো, তা না হলে এই দুষ্ট আমাকে তো আজ ভস্মীভূত করে ফেলবে। সর্বান্তর্যামী ভগবান শ্রীবিষ্ণু তিনি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছেন, হাতে একটা লাঠি, বাঁ হাতে লাঠি, হাতে একটা জপমালা। আগে আগে মহাদেব, তারপরে বৃকাসুর, তার পেছন দিকে অবতীর্ণ হয়েছেন ভগবান বামনের রূপ ধারণ করে। বল বামন ভগবান কি জয়! দেখতে অতি অপূর্ব সুন্দর। সে তখন বলছে, ওহে শকুনি পুত্র বৃকাসুর, তুমি যাও কোথায়? জানা নেই, শোনা নেই, পেছন দিক থেকে বাপের নাম, আবার নিজের নামও বলছে, কে? বৃকাসুর গলাটা ঘুরিয়ে বলছেন, ও সাধু বাবা, আপনি আমার বাপের নামটা কি করে জানলেন? বলছেন, আরে তোর বাপের নাম কি? তোর 14 গোষ্ঠীর নাম আমি জানি। বলছেন, ওহো, তাহলে তো খুব ভজনানন্দী প্রভাবী সাধু হবে। বৃকাসুর বলছেন, সাধু বাবা, আমি দেখে বুঝতে পারছি আপনি বিশেষ প্রভাবী সাধু, কিন্তু আমার এখন সময় নেই, এই মহাদেব পালিয়ে যাচ্ছে। ভগবান বলছেন, হে শিবশঙ্কর, এক পাও আগে বাড়বে না। মহাদেব ভগবান বুঝে গেছেন প্রভু এসেছেন, তিনি দাঁড়িয়ে গেলেন। বৃকাসুর চিন্তা করছে, এই বটু বামনের তেজ তো ভারী, মহাদেব ভগবানকে এক কথায় দাঁড় করিয়ে দিয়েছে। এবারে সে তার দিকে ঘুরেছে, বৃকাসুর ভগবানের দিকে, বলছেন, দেখো শকুনি পুত্র বৃকাসুর, তোমার পিতা একজন একবারে বড় পণ্ডিত ছিল, প্রশংসা করছে, অসুররা আবার পণ্ডিত পণ্ডিত কোন কালে হয়? তুমি দেখো এই শরীরটা প্রাপ্ত হওয়ার জন্য জীব কিনা করছে, আর সেই শরীরটা কিনা তুমি ঘামে একেবারে লতপত করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা অন্যায়। এই শরীরই হচ্ছে সবকিছু, শরীর থাকলে সবকিছু ঠিক আছে, তুমি এই শরীরটাকে ঘামে ঘর্মাক্ত করে ফেলেছ, একেবারে সমস্ত শরীরটা যেন একবারে স্নান করে এসেছে। বলছেন, বাবা কি বলবো, আমি এই মহাদেবের চক্রে পড়েছি। বলছেন, ওহো, তাহলে তুমিও বোধহয় আমার মতো চক্রে পড়েছ। বলছেন, কিসের চক্র, কোন চক্র? বলছেন, সেই চক্র, ভগবান বলছে, সেই চক্র। বলে, কোন চক্র? বলে, আরে ওই চক্র। বলে, কি? ভগবান সর্বান্তর্যামী ভগবান তিনি বলছেন, আরে ওই বর। বলে, কোন বর? বলে, আরে ওই বর। বলে, কোন বর? বলে, ওই মাথায় হাত দেওয়া বর তোমাকে দেয়নি তো? ভগবান বলছেন, বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানলেন ওই মাথায় হাত দেওয়া বর? বলছেন, আরে পাগল, আমি একবার তপস্যা করেছিলাম এই পাগলের, এই পাগলের তপস্যা আমি করেছিলাম, এর শ্বশুর আছে না, শ্বশুর তাকে ত্যাগ করেছিল, তার শ্বশুর দক্ষ তাকে ত্যাগ করলো, প্রজাপতি দক্ষ, বলে মাঠে ঘাটে শ্মশানে থাকে, মদ খায়, গ্যাজা খায়, এই সমস্ত বিভিন্ন রকম আরোপ করে তাকে মানে জামাতার থেকে ত্যাগই করে দেয়, তার কথায় কখনো কেউ বিশ্বাস করে? আমাকে ওই মাথায় হাত দেওয়ার বর দিয়েছে, তোমাকে দেয়নি তো? বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই বর দিয়েছে। বলছেন, ওই খেয়েছি, তোমারও যে বর আর আমারও সেই বর দিয়েছে, আমি লোকের মাথায় হাত রাখতে রাখতে সে টেকো হয়ে গেল, তারা ন্যায় করার দরকার হবে না। কত লোকের মাথায় হাত রেখে পরীক্ষণ নিরীক্ষণ করতে করতে তার চুল সব পড়ে গেল, সে ভস্ম আর জীবনে হলোই। কত লোকে আমাকে এখনো গালিগালচ করে যে তুমি আমার মাথায় হাত রেখে রেখে আমার মাথাটা টাক পড়ে গেছে, আর তুমি ওই পাগলের চক্করে পড়েছ? বলছেন, সে কি? বলছেন, ও জ্যান্ত পাগল ওই মহাদেব, ওই জন্যই তো ওকে দেখো না মাসে ঘাটে সব জায়গায় থাকে, বোঝো না এগুলো? আরে যদি তুমি তপস্যা করতে, বিষ্ণুর করতে, ব্রহ্মার করতে, দেখবে তাদের বরে সেই সত্যযুগে হিরণ্যকশিপু কত শক্তিশালী হয়েছে, শুনেছো তো? বলে, হ্যাঁ। তাই নারদ আমাকে ভুলটা বলে দিয়েছে, এই পাগলের চক্রে পড়ে এবারে প্রভুর মায়ায় পড়ে গেছে। বলছেন, তাহলে আপনি বলুন,
সাধু বাবা এখন কি করা যাবে? বলছেন, আরে মূঢ় মূর্খ, তোমার মাথায় মাথা নাই নাকি? তোমার গলায় মাথা নাই? তা বলছেন, খেপেছেন আপনি, যদি ভস্ম হই? বলছেন, আরে তুমি ভস্ম হবেই না। তা বলছে, তাহলে ওই পাগল শিবশঙ্কর সে কেন পালাচ্ছে? বলছেন, ব্যাস ব্যাস, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্যতা, সে এটাই প্রতিপাদন করতে চায়, এটাই সম্পাদন করতে চায় যে আমি যে বরটা দিয়েছি সেটা সত্য কিন্তু ওটা মিথ্যা, আমি তো তার প্রমাণস্বরূপ। বলছেন, ও তাহলে এই বরটা সত্য, এটাকে প্রতিপাদন করার জন্য সে পালাচ্ছে। বলছেন যে ওই বরে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, তুমি তোমার মাথায় হাত রাখো। বলছেন, না যদি ভস্ম হই? এবারে প্রভুর মায়া একটু পড়েছেন আবার। বলছেন, আরে পাগল, মনে করো কোনো জিনিসটা ভস্মীভূত হবে, তা সেটা পোড়ার আগে তো একটু গরম হবে, তারপরে তো তুমি এক কাজ করো, একবারে ডাইরেক্ট রেখো না, হাতটা একটু উঁচু করে রাখো রাখো, আমি বলছি, আমার কথা শোনো, আমার কথা শুনলে তোমার অমঙ্গল কোনোদিনই হবে না, মঙ্গলই মঙ্গল। এবারে প্রভুর মায়ায় পড়ে অসুর কি করেছে, বলছে, হাতটা একবারে মাথায় রাখার দরকার নেই, তুমি উপরের দিকে রাখো। বলছে, উপরে রেখেছো? বলছে, হ্যাঁ রেখেছি। বলে, হাতটা উপরের দিকে নাড়াও। নাড়াচ্ছে। বলছেন, মাথা গরম হচ্ছে? বলে, না মাথা তো একরকম আছে। তো বলছেন, আরেকটু নিচু করো। আরেকটু নিচু করেছে? বলছে, কিছু হচ্ছে? বলে, না। বলে, মাথা ঘুরছে? বলে, না। বলে, আরেকটু নিচে করো, কিছু হচ্ছে? বলে, না কিছু হচ্ছে না। বলে, আরো নিচে করো, চুলের কাছাকাছি এসো। এবারে চুলের কাছাকাছি যখন এসেছে, কেশরাশির কুঞ্চিত কেশ আবার এই বৃকাসুরের। বলছেন, কিছু হচ্ছে? বলে, না। মাথা গরম হচ্ছে? বলে, না মাথা তো আমার একদম ঠান্ডাই আছে আগের মতনই। বলছেন, মাথা ঘুরছে? বলে, না প্রভু, মাথা তো ঘুরছে না। বলে, 100% শিওর তুমি হাতটা মাথায় রাখো, কিছুই হবে না। এবারে প্রভুর মায়ায় পড়ে করেছে কি, ওই বৃকাসুর ভগবানের মায়ায় পড়ে হাতটা যেই মাথায় রেখেছে সেই একেবারে দেখতে দেখতে একেবারে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে সেখানে ছাইয়ের এক ঢিবি হয়ে পড়ে গেল। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে মহাদেব ভগবান, তিনি তো স্তব স্তুতি করতে করতে প্রভুর চরণ মূলে এসে পড়ে গেলেন, আর স্তব স্তুতি করছেন, প্রভু আপনি আমাকে রক্ষা করেছেন, তা না হলে এই দুষ্ট সে আমাকেই নষ্ট করে দিত, এই করত সেই করত অমুক করত, এই সমস্ত বলা আরম্ভ করল। প্রভু এবার গম্ভীর হয়ে গেলেন, বলছেন, হে শিবশঙ্কর, হে মহাদেব, তুমি আমার অত্যাধিক প্রিয়, দেখো অসুরদের এমন বর দেবে না, দেখো সেই ব্রহ্মা বর দিয়েছিল সেই হিরণ্যকশিপুকে, তার জন্য আমাকে কত চিন্তা করে এক বিকট রূপ নরসিংহ মূর্তি আমাকে ধারণ করতে হয়েছিল, এমন বর আর দেবে না। ভোলেনাথ বলছেন, প্রভু এই কানে ধরলাম, এই নাকে ধরলাম, আমি আর কোনো অসুরকেই বর দেবো না। বলছেন, না বর দিও, কিন্তু বুঝে শুনে দিও, দেখো এই জগতের লোক এত স্বার্থবাদী যে তারা যদি একটা পচা কলাও দেয় না, বা দুটো যদি ওই কি বলে ওগুলো পেয়ারাও যদি নরম ভেদভেদে পেয়ারা দেয়, তাহলে সেটা দিয়ে বলে, প্রভু আমাকে এই দাও, প্রভু আমাকে ওই দাও, দিয়েছে যেগুলো একেবারে খাওয়া যায়। এই জগতের লোক এমন স্বার্থবাদী, অতএব বুঝে শুনে বর দেবে, এই জগতের লোককে বর তো দিতেই নেই, আর ওষুধদের বর দিতে গেলে তো না দেওয়াই ভালো। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ বলেছেন যে সেই নারদ বলছেন সেই মহাদেব প্রিয়, মহাদেব ভগবান বলছেন, প্রথমে ব্রহ্মাজির কাছে গিয়েছিলেন, ব্রহ্মা বলছেন, না না আমি প্রভুর প্রিয় তো নই। বলছেন, কেন? বলছেন, আমি যখন হিরণ্যকশিপুকে বর দিয়েছিলাম, হিরণ্যকশিপুকে বধ করার পরে প্রভু আমার উপরে খুব অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, হে ব্রহ্মা, তুমি এই বর দিয়ে ভারী ভুল করেছ, এমন করবে না, দেখো প্রভু আমাকে কত মানে তিরস্কার করেছে, অতএব হে দেবর্ষে, আমি প্রভুর প্রিয়পাত্র নই, প্রিয়পাত্র মহাদেব, মহাদেব কত অসুরকে না বর দিয়েছে কিন্তু প্রভু তাকে তিরস্কার করে, তাকে বুঝিয়ে বলেছে আমাকে তিরস্কার করেছে। তাই এই মহাদেব ভগবান তাকে যখন বারবার দেবর্ষি নারদ বলছেন যে আপনি প্রভুর একমাত্র প্রিয়পাত্র, মহাদেব ক্রোধিত হয়েছিলেন, ক্রোধিত হয়ে আবার একটু পরে নারদের প্রশংসা বর্ণনায় পঞ্চমুখ হয়েছিলেন ইত্যাদি, যদিও আমাদের সে প্রসঙ্গের কথা নয়। এবারে এইভাবে প্রভু মানে তাকে মহাদেবকে বোঝালেন, আর মহাদেব বললেন যে প্রভু আমি সহজে কাউকে আর বর দেব। মুকুন্দ মুক্তিং দদাতি করিচিত স্মান ভক্তি যোগম, হে পরীক্ষিত, কিন্তু ভগবান শ্রীহরি কাউকে সহজে মানে বর দিতে চান না। কি করেন, তিনি অনায়াসে পঞ্চবিধ মুক্তিকে প্রদান করতে চান, কিন্তু যারা একনিষ্ঠ ভক্ত, একান্ত ভক্ত, ঐকান্তিক ভক্ত, তারা কখনো প্রভুর থেকে ওই মুক্তিও চান না। দীয়মানম নাগির্যতা, দিলেও তারা গ্রহণ করতে চান না। পঞ্চবিধ মুক্তিকেও ভক্তেরা বহিষ্কার করেন, ত্যাগ করেন, যে প্রভু আমি আপনার সেবা নিয়ে থাকব, আমি আপনার রূপ গুণ কথা বর্ণনা করব, শ্রবণ করব আর চিন্তন করব, আমার মুক্তির প্রয়োজন নেই। অতএব গোবিন্দ কাউকে যদি কি দেন, তিনি অনায়াসে মুক্তি পর্যন্ত, যে মুক্তির জন্য প্রভু মানে সমস্ত মুনি ঋষিবৃন্দ জন্ম জন্মান্তর ধরে তপস্যা লীন, তারা মুক্তি প্রাপ্ত হন, কিন্তু ভক্তগণ সেই মুক্তিকে বহিষ্কার করেন, তিরস্কার করেন। তারা একমাত্র গোবিন্দ সেবা ছাড়া অন্য কিছুই চান, আর ভগবান মুক্তি দিতে চান, হে পরীক্ষিত, দিতে চান না ভক্তি। তিনি দেখার আগে পরীক্ষণ নিরীক্ষণ করে দেখেন এই ভক্ত আমার ভক্তি প্রাপ্ত হওয়ার যোগ্য কিনা, তারপরেই তিনি সেই প্রেম ভক্তি রূপ সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে প্রভুর ওই প্রেম ভক্তি, তা তিনি পরীক্ষা করে দেন, সহজে দেন না। এইভাবে তিনি বর্ণনা করে শ্রবণ করালেন। আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কোন ভগবান শ্রেষ্ঠ তার জন্য নির্বাচন করবেন এই ভৃগু ঋষুকে, সেই সমস্ত অতি উত্তম উত্তম বিষয়বস্তু আমরা শ্রীমান মহাপ্রভু তথা গিরীন্দ্র বিহারীর কৃপা হলে আগামী দিন ঠিক বেলা চার ঘটিকা হতে আমরা শ্রবণ করব। অত অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে রাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গিরীন্দ্র বিহারে ভগবান কি জয়, শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী মহন্ত শ্রী রামগোপাল দাস বাবা মহারাজ কি জয়, আজকের আনন্দ কি জয়, শ্রী ভক্তবৎসল ভগবান কি জয়, হর গৌরী ভগবান কি জয়, আজকের আনন্দ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।